आप सुन रहे हैं रेडियो रवीश।
नमस्कार, मैं रवीश कुमार। दिस पॉडकास्ट हैज बीन जनरेटेड बाय आर्टिफिशियल इंटेलिजेंस। द वॉइस यू विल नाउ हियर इज नॉट माइंड बट जनरेटेड बाय अ मशीन। वी आर ट्राइंग टू रीच न्यू ऑडियंसेस एंड दस मेकिंग यूज ऑफ व्हाट एआई हैज टू ऑफर। देयर माइट बी सम ट्रांसलेशन रिलेटेड इन एक्यूरेसीज। इन दैट केस प्लीज रेफर टू आवर मेन वीडियो।
এবং কোট হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী বন্ডের মন্ত্র এবং কোট হ্যালো আমি রবিশ কুমার। এটা কি সত্যিই সত্য যে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে কম অনুদান পেয়েছে এবং বিরোধী দলগুলি বেশি পেয়েছে? আপনিও কি হোয়াটসঅ্যাপে এই ধরনের পোস্ট পাচ্ছেন যে যুক্তিগুলি সুপ্রিম কোর্টে ধরা পড়েনি, যা সমস্ত তদন্ত প্রতিবেদনে খারিজ করা হয়েছিল, এখন হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের শেষপুলে প্রচারিত হচ্ছে? এখানে মধ্যবিত্ত মামারা এই দূষিত তথ্যকে রূপকভাবে ব্যবহার করছেন, যেন এটি নর্দমা, এটিকে তারা গঙ্গার জলের মতো বিশুদ্ধ হিসাবে বিশুদ্ধ করে। তারপরে হাউজিং সোসাইটি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত ব্যক্তিরা এটিকে পবিত্র জল হিসাবে গ্রহণ করে। এটি সম্পর্কিত যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে প্রচারিত যুক্তির প্রতিধ্বনি শুরু করেছেন। আজ আমাদের এই ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করা দরকার, যা মধ্যবিত্তকে বিমোহিত করেছে, যা কখনো মুদ্রাস্ফীতিকে সমর্থন করে এবং কখনো কখনো বেকারত্বকে সমর্থন করে। এই ভাইরাস যে কোন যৌক্তিক সমাজের জন্য বিপজ্জনক, অনেক মিথ্যা দ্বারা পরিপূর্ণ, এটি ধর্মীয় বা আধ্যাত্মিক জ্ঞানের দিকে নিয়ে যেতে পারে না, পরিবর্তে এটি অপরাধী হয়ে ওঠে। সেজন্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমে আসুন সংক্ষেপে আদানি জিকেও স্পর্শ করি। ব্লুমবার্গের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকায় একটি ঘুষের মামলায় তার আচরণের তদন্ত করা হবে। এটি অভিযোগ করা হয়েছে যে গৌতম আদানির কোম্পানি বা কোম্পানির সাথে যুক্ত ব্যক্তিরা শক্তি সেক্টরে একটি প্রকল্প সুরক্ষিত করার জন্য ভারতে কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। ওয়াশিংটনের বিচার বিভাগের জালিয়াতি ইউনিট এবং নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এই বিষয়টি তদন্ত করছে। আদানি গ্রুপ ব্লুমবার্গ নিউজকে জানিয়েছে যে তারা এই ধরনের কোনো তদন্তের বিষয়ে অবগত নয়। এই খবর সরাসরি ব্লুমবার্গের। তাদের সম্পর্কে সবসময় কিছু খবর আছে, কিন্তু উল্লেখযোগ্য কিছুই ঘটবে বলে মনে হচ্ছে না। আমেরিকায় তদন্ত অব্যাহত থাকলেও ভারতে কর্পোরেট এবং ক্ষমতাসীন দল দানখেলায় ধরা পড়েছে। তবুও বিরোধীরা লাভবান হয়েছে এমন বার্তা ছড়াচ্ছেন চাচা ভোটার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি 2017 সালে বিরোধীদের কল্যাণে নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেন, তবে তার উচিত ছিল এটির নাম দেওয়া উচিত প্রধানমন্ত্রী বিক্রোপা কল্যাণচন্দ যোজনা। এমনকি প্রতিটি বন্ড ব্যাগে তিনি তার ছবিও রাখতে পারতেন। এই ধরনের হোয়াটসঅ্যাপ পোস্টগুলির দ্বারা অনেক প্রশ্ন চুপ হয়ে গেছে, যেমন অভিযানের পরে বন্ড কেনার আলোচনা, ক্রয়ের পরে চুক্তিগুলি সুরক্ষিত করা এবং কেন লোকসানে থাকা সংস্থাগুলি এখনও বন্ড কিনছে, এই সুখের কারণ কি, টাকা কোথা থেকে এসেছে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং এখানে বার্তা ছড়ানো হচ্ছে যে বিজেপি কম পেয়েছে আর বিরোধীরা বেশি পেয়েছে। আসুন এমন একটি বার্তা নিয়ে আলোচনা করা যাক, যার যুক্তি এতটাই ত্রুটিপূর্ণ তা আপনাকে অবাক করে দেয় কে এটি বিশ্বাস করবে। তবুও বিশ্ববাসীদের অভাব নেই। এই পোস্ট অনুসারে বিজেপি 18টি রাজ্য এবং কেন্দ্র শাসন করে, 11,500 কোটি টাকার অনুদান পায়। এটিকে 18 দ্বারা ভাগ করলে গণনা থেকে বোঝা যায় যে এটি প্রতি রাজ্যে 638 কোটি টাকার অনুদান পেয়েছে। এই পোস্টের প্রথম ত্রুটি হল বিজেপি 11,500 কোটি টাকা পায়নি, এটি 6,000 কোটি টাকা পেয়েছে। এখনও হোয়াটসঅ্যাপ পোস্ট অনুসারে তৃণমূল একটি রাজ্য শাসন করে এবং 3,214 কোটি টাকার অনুদান পেয়েছে। বিজেডি একটি রাজ্য শাসন করে এবং 1,550 কোটি টাকার অনুদান পেয়েছে। এর অর্থ হল 5টি আঞ্চলিক দলের চেয়ে প্রতি রাজ্যে বিজেপি কম অনুদান পেয়েছে। এই যুক্তি সম্পূর্ণ বিভ্রান্তিকর। যদি তা যথেষ্ট না হয় তাহলে আরেকটি হিসাব বিবেচনা করুন, গত 5 বছরে বিজেপির বেশি সাংসদ রয়েছে। সুতরাং যদি আমরা প্রতি সাংসদ অনুদানের হিসাব করি, তাহলে বিজেপি প্রতি এমপি প্রতি 20 কোটি টাকার অনুদান পেয়েছে, যেখানে কংগ্রেস পেয়েছে 27.3 কোটি, তৃণমূল পেয়েছে 73.68 কোটি টাকা, বিআরএস প্রতি এমপি 200 কোটি টাকা পেয়েছে। বন্ডের পেছনের দুর্নীতি থেকে আপনার দৃষ্টি সরাতে এ ধরনের মনগড়া যুক্তি দেওয়া হচ্ছে। এই যুক্তিতে মেঘনাদ বিভ্রান্ত এবং বোধগম্য। তিনি ভাবছেন, এই যুক্তি দিয়ে ডাকাতদের একটি বৃহত্তর দল সবাইকে বোঝাতে পারে যে তারা কম লুট করেছে কারণ তাদের বেশি ছিল। যে কোনো দৃষ্টিকোণ থেকে এই যুক্তিটি গভীরভাবে ত্রুটিপূর্ণ। প্রথমত, বন্ডের নিয়মে কোথাও বলা নেই যে কোনো দলের কতজন এমপি আছে তার ভিত্তিতে অনুদান বরাদ্দ করা হবে। প্রতি সাংসদ বা বিধায়ক অনুদান দেওয়া হয় না, বা বিজয়ী সাংসদ বা বিধায়কদের সংখ্যার ভিত্তিতে বিতরণ করা হয় না। এটা আগে ছিল না এবং এটা অবশ্যই এখন হয় না। তদুপরি, আইনে নির্দিষ্ট করা নেই যে বেশি সদস্যের দল বেশি বন্ড পাবে। যদি আমরা 2019 লোকসভা নির্বাচন পরীক্ষা করি, কংগ্রেস এবং বিজেপির প্রায় সমান অনুদান পাওয়া উচিত ছিল। তবে কংগ্রেসের চেয়ে 4 গুণ বেশি অনুদান পেয়েছে বিজেপি। বিশেষত, বিজেপি 437 জন প্রার্থীকে প্রার্থী করেছে এবং বন্ডের মাধ্যমে 1,660 কোটি টাকা পেয়েছে, প্রতি প্রার্থী প্রতি 3.9 কোটি। কংগ্রেস 423 জন প্রার্থী দিয়েছে এবং 388 কোটি টাকা পেয়েছে, যা প্রতি আসনে 90 লাখ। বিজেপি মোট বন্ডের 95% পেয়েছে। এটি প্রশ্ন উত্থাপন করে, লোকেরা কি সত্যই এটিকে ন্যায্য বলে বিশ্বাস করে? এই সমস্যাটি গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে, বিশেষ করে যেহেতু এই বর্ণনাটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হাউজিং সোসাইটি, স্কুল শিক্ষক এবং ডাক্তারদের মধ্যে ছড়িয়ে পড়ছে। যখন স্বরাষ্ট্রমন্ত্রীর হোয়াটসঅ্যাপ পোস্ট এবং বিবৃতিগুলি সারিবদ্ধ হতে শুরু করে, তখন এটি এমন কিছু নয় যা আমরা কেবল হাসির সাথে খারিজ করতে পারি। এটা স্পষ্ট যে অনেকেই এই যুক্তিটিকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছে। ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি অদ্ভুত যুক্তি পেশ করেন। তিনি বলেন, এবং কোট, "এমন একটা ধারণা আছে যে বিজেপি লাভবান হয়েছে কারণ আমরা ক্ষমতায় আছি। বিজেপি মোট 20,000 এর মধ্যে প্রায় 6,000 কোটি টাকার বন্ড পেয়েছে। তাহলে 14,000 কোটি টাকা কোথায় গেল? টিএমসি পেয়েছে 1,600 কোটি, ইঙ্ক পেয়েছে 1,400 কোটি, বিআরএস পেয়েছে 1,200 কোটি, বিজেডি পেয়েছে 775 কোটি এবং ডিএমকে পেয়েছে 639 কোটি টাকা। যদি আমরা 13টি রাজ্যে পার্টির জন্য মোট 303 জন সাংসদ, 11 কোটি সদস্য সংখ্যা এবং সারা দেশের সমস্ত ইউনিট বিবেচনা করি, ধরা যাক কংগ্রেস, যদি তাদের 300টি থাকে, তাহলে 20,000 কোটি টাকা, বিআরএস 9,000 কোটি টাকা হবে, 242 সাংসদরা 14,000 কোটি টাকা পেয়েছিলেন। আমি আত্মবিশ্বাসী যে এই লোকেরা আপনার মুখোমুখি হতে পারবে না। আশ্চর্যজনকভাবে, সংবাদ উপস্থাপক রাহুল কানওয়াল এই যুক্তির পিছনে যুক্তি নিয়ে প্রশ্ন তোলেননি। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে বন্ড আইনে কোথাও বলা নেই যে একটি দলের বন্ড বরাদ্দ এমপি বা বিধায়কের সংখ্যার উপর ভিত্তি করে। শাহের যুক্তি অনুসারে, একটি নবগঠিত দল 0 বন্ড পাবে, ঠিক যেমন 1984 সালে মাত্র 2টি আসন নিয়ে বিজেপি কেবল 2টি বন্ড পেত। এই ধরনের নিয়ম নেই এবং থাকতে পারে না কারণ এটি একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে না, যা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। এতদসত্ত্বেও এর ভিত্তিতে বন্ডের বিষয়টিকে যুক্তিযুক্ত করা হচ্ছে। মল্লিকার্জুন খড়গে উল্লেখ করেছেন, এবং কোট, "এসবিআই এর ডেটা দেখায় যে বিজেপি 50% অনুদান পেয়েছে এবং কংগ্রেস মাত্র 11%, এবং কোট, "বিভ্রান্তিকর আখ্যান ছড়ানোর বাইরেও অর্থায়নে এই অসঙ্গতি একটি উল্লেখযোগ্য উদ্বেগ যার সমাধান প্রয়োজন, এবং কোট, "যদি আমরা শতাংশের দিকে তাকাই, আমরা প্রায় 1/3 এবং বিজেপি সহ বাকি লোকেরা 2/3 তৈরি করে, তবুও অনুদানে তারা 50% বেশি পেয়েছে। তাদের পক্ষে এটি কিভাবে সম্ভব? এত টাকা পাওয়ার জন্য পুঁজিপতিরা বা অন্য কোম্পানি কিভাবে এত অনুদান দিতে পারে?" স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুক্তি হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট, উভয়ই বিষয়টি পরিবর্তন করার জন্য ভুলের আশ্রয় নিচ্ছে। ইন্ডিয়া টুডে অ্যাঙ্করকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে বন্ড আইনে এটি নির্দিষ্ট করা আছে যে কোনো দলের সাংসদ এবং বিধায়কের সংখ্যার ভিত্তিতে সংস্থাগুলি অনুদান দেবে। এটা কোথাও উল্লেখ নেই। তাহলে নির্বাচনে সমতার নীতির পরিপন্থী হওয়ায় এই আইন আদালতে বাতিল হয়ে যেত। অমিত শাহের যুক্তি খুবই বিপজ্জনক এবং ধূর্ত। মৌলিক বিষয় হল, সুপ্রিম কোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে মনে করেছে। আইনটি ছিল ত্রুটিপূর্ণ, এর প্রয়োগ ছিল ভুল এবং এর উদ্দেশ্য ছিল বিপদগামী। সত্য হল, এসব অযৌক্তিক যুক্তির ওপর ভিত্তি করে বন্ড ইস্যু করা হয়নি, বরং ক্ষমতা, অভিযানের ভয় এবং চুক্তির লোভের ভিত্তিতে। চাঁদাবাজি, চক্রের সাথে জড়িত লোকের সংখ্যা অপ্রাসঙ্গিক। বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে, 6,000 কোটি টাকারও বেশি পেয়েছে। এত টাকা কোনো দলেরই নেই। প্রশ্ন উঠছে, বন্ডের পিছনে কর্পোরেট এবং বিজেপির মধ্যে কিছু যোগসাজশ আছে কিনা? এটা হয় আপনি চুক্তি পেতে, অথবা একটি অভিযান হবে, অথবা আপনি একটি অনুদান দিতে। এই প্যাটার্ন উঠছে। বিজেপির স্পষ্ট করা উচিত যে যেখানে অভিযান চালানো হয়েছিল তাদের থেকে তারা বন্ড নেয়নি। তারপর ব্যাখ্যা করুন কেন একটি কোম্পানি বারবার অভিযান চালায় তবুও বারবার বন্ড কেনে। মনে হচ্ছে কোম্পানি রেইডকে বোনাস হিসেবে দেখছে, ইডি রেইড করেছে বলে খুশি, এখন বাজারে বন্ড কিনতে যাই, মিষ্টি কিছু খাই। বিজেপি সাংসদদের মতো অনুদান পেয়েছে এমন বার্তা বিভ্রান্তিকর। বিধায়কদের হিসাবে তারা কতটা পেয়েছেন তাও তাদের প্রকাশ করা উচিত, কিন্তু সেটা আসল বিষয় নয়। ইস্যুটি হুমকির মাধ্যমে চাঁদাবাজি, বন্ডের বিনিময়ে চুক্তি প্রদান এবং একটি ভয়ের পরিবেশ তৈরি করা, যাতে কর্পোরেটরা বশ্যতা স্বীকার করে এবং নীরবে অর্থ প্রদান করে। কেন একটি কোম্পানি 500 কোটি, 1,000 কোটি টাকা দেবে? 16 লাখ কোম্পানি আছে, তার মধ্যে মাত্র 3,000 দান করছে, তার মধ্যে মাত্র 30 বা 50টি দান করছে 100 কোটির বেশি। বিজেপি 6,000 কোটি টাকা অনুদান পেয়েছে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই কারণেই বন্ড বাতিল করেনি, বা শুধুমাত্র এই জন্য এটিকে অসাংবিধানিক বলে মনে করেনি, এটা করেছে কারণ কোন স্বচ্ছতা নেই, কোম্পানি ও সরকারের মধ্যে যোগসাজশের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সরকার জানতে পারে কোন কোম্পানি তার দলের জন্য বন্ডটি কিনেছে। ইস্যু হল অভিযান নিয়ে, অভিযানের পর বন্ড কেনার বিষয়ে। স্ক্রোল, নিউজ মিনিট এবং নিউজ লন্ড্রি অর্থ দানকারী সংস্থাগুলির একটি তালিকা এবং তাদের উপর পরিচালিত অভিযানগুলি সংকলন করেছে। এই তালিকায় ক্রমাগত নাম যুক্ত করা হচ্ছে, প্রকাশ করছে যে রাজ্য পুলিশের অভিযানের পরেও বন্ড কেনা হয়েছে। এ পর্যন্ত মোট 21টি কোম্পানির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যে দেখা যায় তারা অভিযানের পর বন্ড কিনেছে। উদাহরণস্বরূপ, ফিউচার গেমিংয়ে 2022-23 সালে 4 বার অভিযান চালানো হয়েছিল এবং প্রতিবার, অভিযানের মাসে বা তার কয়েকদিন পরে, কোম্পানিটি 60 কোটি থেকে 105 কোটি টাকা পর্যন্ত অনুদান কিনেছিল। 2019 সালের অক্টোবরে মেঘা ইঞ্জিনিয়ারিংয়ে অভিযান চালানো হয়, একই মাসে কোম্পানিটি 5 কোটি টাকার বন্ড কিনেছিল। বেদান্ত লিমিটেড 2020 সালের মার্চ মাসে একটি অভিযানের পর 1 বছরে 25 কোটি টাকার বন্ড কিনেছিল। 2022 সালের আগস্টে যখন অভিযান চালানো হয়েছিল, 3 মাস পরে 110 কোটি টাকারও বেশি মূল্যের বন্ড কেনা হয়েছিল। হিরো মোটোকর্প 2022 সালের মার্চ মাসে অভিযান চালায় এবং 7 মাস পরে এটি 20 কোটি টাকার বন্ড কিনেছিল। ডিএলএফ গ্রুপেও অভিযান চালানো হয়। নভেম্বর 2023-এ ডিএলএফ দ্বারা 21 কোটি টাকার বন্ড কেনা হয়েছিল, যা পূর্বে এপ্রিল 2014-এ অভিযান চালানো হয়েছিল। অভিযানের 5 বছর পরে ডিএলএফ 25 কোটি টাকা দান করেছিল, যদিও এই অনুদান কাকে দেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। রেড্ডি ল্যাবে 2023 সালের নভেম্বরে অভিযান চালানো হয় এবং একই মাসে কোম্পানিটি 21 কোটি টাকার বন্ড অর্জন করে। নবযুগ ইঞ্জিনিয়ারিং, যা অক্টোবর 2018 সালে অভিযান চালানো হয়েছিল, ব্যর্থ সিলকাহারা টানেল নির্মাণের জন্য পরিচিত। আইনজীবী হাসানের বাড়ি ভেঙে ফেলার পরে, যিনি সুড়ঙ্গ থেকে কর্মীদের উদ্ধার করেছিলেন, নবযুগ ইঞ্জিনিয়ারিং অভিযানের 6 মাস পরে এসবিআই থেকে 30 কোটি টাকার বন্ড কিনেছিল। চেন্নাই গ্রিনউড প্রাইভেট লিমিটেড 2021 সালের জুলাইয়ে একটি অভিযানের মুখোমুখি হয়েছিল এবং 6 মাস পরে 40 কোটি টাকার বন্ড কিনেছিল। 2023 সালের ডিসেম্বরে তাদের অভিযানের পর শিরডি সাই কেমিক্যাল 40 কোটি টাকার বন্ড অধিগ্রহণ করে। ইডি তদন্তের সময় কেভেন্টার গ্রুপ 600 কোটি টাকার বন্ড কিনেছিল। এটি লক্ষণীয় যে মোট 4,000 কোটি টাকার বন্ডের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এটা নিয়ে প্রশ্ন ওঠে যে কোম্পানিগুলো বন্ড ক্রয়ের সাথে জড়িত হচ্ছে কিনা রেইড পরবর্তী চাঁদাবাজি। এই কোম্পানিগুলির উপর ইডির তদন্তের কার্যকারিতা এবং কোন শান্তিমূলক ব্যবস্থার পরিমাণও আগ্রহের প্রশ্ন থেকে যায়। বিজেপি তার অনুদানের উৎস প্রকাশ না করার জন্য তদন্তের অধীনে রয়েছে, বিশেষত এই অভিযোগের আলোকে যে মানি লন্ডারিংয়ের জন্য তদন্তাধীন সংস্থাগুলি বন্ড কিনেছে যা বিজেপি নগদ করেছে। আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজের মতে, সুপ্রিম কোর্ট বলেছে যে অপরাধের আয় যদি কোনো রাজনৈতিক দলের কাছে পৌঁছায় তবে সেই দলটিকে অভিযোগের মুখোমুখি হতে হবে। স্টেট ব্যাঙ্ককে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সংস্থাগুলি থেকে রাজনৈতিক দলগুলিতে তহবিলের প্রবাহ ট্র্যাক করার জন্য গুরুত্বপূর্ণ বন্ডগুলিতে অনন্য কোড নম্বর সহ বিশদ বিবরণ দিতে অনীহা রয়েছে। প্রোডেন্ট ইলেকটোরাল ট্রাস্টের বিষয়ে কৃষ্ণ কৌশিকের রিপোর্ট প্রকাশ করে যে বেশ কয়েকটি বড় কোম্পানি এই ট্রাস্টে দান করেছে, যার ফলস্বরূপ বিজেপিকে তার তহবিলের ৭৫% দান করেছে। এটি এই অনুদানের পিছনে স্বচ্ছতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উত্থাপন করে। রিপোর্টার্স কালেকটিভের একটি নতুন প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে সোহরাবুদ্দিন মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সহ অভিযুক্ত বিমল পাটনি সহ ওয়ান্ডার সিমেন্ট এবং এর মালিকের পরিবার এবং পরে খালাস পাওয়া মোট ২৮ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছেন। এই পরিস্থিতি নির্বাচনী বন্ডের ব্যবহার এবং অর্থ পাচারের উপায় হিসেবে রাজনৈতিক অনুদানের সম্ভাব্যতা সম্পর্কে জনসচেতনতা ও যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনসাধারণকে এই তথ্যটি ব্যাপকভাবে ভাগ করে নেওয়ার জন্য এবং আলোচনায় জড়িত হতে উৎসাহিত করা হচ্ছে। তদন্তে জানা গেছে যে সোহরাবুদ্দিন সুবিমল পাটনির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। পরবর্তীকালে তিনি গান্ধীনগরের কাছে একটি এনকাউন্টারে নিহত হন, তার স্ত্রী নিখোঁজ হন এবং তার সহযোগী তুলসী প্রজাপতি পুলিশের হাতে নিহত হওয়ার খবর পাওয়া যায়। এটি প্রকাশিত হয়েছে যে সুবিমল পাটনির কোম্পানি ওয়ান্ডার সিমেন্ট ২০২৩ সালের আর্থিক বছরে ২৫০ কোটি লাভ করেছে এবং ২০ কোটি টাকা দান করেছে। এটা কি এই বন্ডের সাহায্যে এক ধরনের গ্যাং গঠনের পরামর্শ দেয় না, দেশের ব্যবসার একটি উল্লেখযোগ্য অংশের উপর নিয়ন্ত্রণ লাভ করে? ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উল্লেখ করেছেন যে অনুদান পাওয়ার পরেও একটি অভিযান চালানো হতে পারে। প্রকৃতপক্ষে ফিউচার গেমিংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে অভিযানের পরে বন্ড কেনা হয়েছিল এবং বন্ড কেনার পরেও অভিযান চালানো হয়েছিল। অর্থমন্ত্রীর জবাবে জোরালো যুক্তি নেই। এটা কি অদ্ভুত নয় যে কোম্পানিটি বন্ড কেনার জন্য তার লাভের বহুগুণ বিনিয়োগ করছে এবং কেন ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলি বন্ড কিনতে আগ্রহী? নিউজলন্ড্রি এবং নিউজমিনিটার একটি দাতা টরেন্ট গ্রুপ সম্পর্কে তথ্য উন্মোচন করেছে এবং এর দুটি সহযোগী সংস্থা টরেন্ট পাওয়ার লিমিটেড এবং টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে দাতা হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। ৫ বছর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই কোম্পানিকে ২৮৫ কোটি টাকার সম্পত্তি কর পরিশোধ থেকে অব্যাহতি দিয়েছিলেন। এটি এখন প্রকাশ পেয়েছে যে এই সংস্থাটি প্রায় ৫ বছরে ১৮৫ কোটি টাকার বন্ড কিনেছে। এই গ্রুপের চেয়ারম্যান সুধীর মেহতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মনে করা হয়। নিউজলন্ড্রির তদন্তে আরও দেখা গেছে যে ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে এই সংস্থাটি বিজেপিকে ৩৩ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। প্রতি মিনিটে নতুন নতুন তথ্য উঠে আসছে যা আমাদেরকে সতর্ক করছে পর্দার আড়ালে কী ঘটছে যখন জনসাধারণ হিন্দুত্ববাদের বাগাড়ম্বর দ্বারা বিভ্রান্ত হয়েছিল। তর্ক এখন বিজেপির চেয়ে বিরোধীরা বেশি পেয়েছে কি না? এই বন্ডের মাধ্যমে বিরোধী দলগুলোকে আর্থিকভাবে দুর্বল করা হয়নি, বরং একসঙ্গে অর হসন্ত থ উপার্জনের নতুন নেটওয়ার্ক গড়ে উঠেছে। আপনি কি লক্ষ্য করেছেন যে এত বড় কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে এবং কর্পোরেট সেক্টর থেকে একটিও আওয়াজ নেই? এটা কি উদ্বেগজনক নয় যে অনেক বড় সংবাদপত্র এই কেলেঙ্কারির গভীরতার সাথে তদন্ত করেনি, এমনকি এখন এর রিপোর্টও অদৃশ্য হয়ে গেছে? অমিত শাহ এবং নির্মলা সীতারামনের মতো বিবৃতি পাওয়ার আনুষ্ঠানিকতা পূরণ করতেই মোদী সরকারের মন্ত্রীদের চ্যানেলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। সরকারের প্রতিক্রিয়া হিসেবে এসব বক্তব্য প্রচার করা হচ্ছে, যেখানে প্রশ্ন বৈষম্য রয়েছে এবং সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, অথচ বন্ধুত্বপূর্ণ পরিবেশে ২-১টি প্রশ্নের মাধ্যমে এত গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি করা হচ্ছে, সেখানে কেন অর্থমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে উন্মুক্ত সংবাদ সম্মেলন করেন না? ১৬ মার্চ প্রধানমন্ত্রী মোদী ইন্ডিয়া টুডে একটি প্রোগ্রামে বক্তৃতা করবেন। ৯ই ফেব্রুয়ারি তিনি এট নাওয়ের গ্লোবাল বিজনেস সামিটে ৩৭ মিনিটের জন্য বক্তৃতা করেন। ২৬শে ফেব্রুয়ারি তিনি টিভি নয়ের সম্মেলনে 34 মিনিটের জন্য বক্তৃতা করেন। 7ই মার্চ রিপাবলিক টিভির সম্মেলনে তিনি 34 মিনিট বক্তৃতা করেন। মনে হচ্ছে নির্বাচনে প্রধানমন্ত্রীর কৌশল হবে এভাবে টিভিতে দেখা যাবে, 10 বছরে একটিও উন্মুক্ত সংবাদ সম্মেলন করেননি। নির্বাচনী বন্ড নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তারপরও প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না দিয়ে মিডিয়া চ্যানেলের অফিসে বক্তৃতা দিচ্ছেন। প্রশ্ন হল, এই ল্যাপডগ মিডিয়া রাহুল গান্ধী বা অন্যান্য বিরোধী নেতাদের কথা বলার জন্য 34 থেকে 37 মিনিট সময় দেবে কিনা? এই পরিস্থিতি নিজেই নির্বাচনী বন্ড কেলেঙ্কারির মতো, যেখানে সর্বাধিক অনুদান একটি পক্ষকে দেওয়া হয় এবং সর্বাধিক মিডিয়া স্থানও একটি পক্ষকে দেওয়া হয়। বহু হিন্দি সংবাদপত্রে নির্বাচনী বন্ডের খবর সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং এখন কভারেজ বন্ধ হয়ে গেছে। জনগণকে অন্ধকারে রাখার সমন্বিত প্রচেষ্টা চলছে, ফলস্বরূপ জনসাধারণ এত গুরুত্বপূর্ণ কেলেঙ্কারি সম্পর্কে অবগত থাকে না। সংবাদপত্র নিজেরা এই বিষয়টিকে রিপোর্ট করার যোগ্য মনে করে না। এটি কি সম্পাদকীয় স্বাধীনতা থেকে জন্ম নেওয়া সিদ্ধান্ত, নাকি এটি এক ধরনের দাসত্বের পরিচায়ক? এই বিষয়ে এত সংবাদপত্রের নীরবতা উদ্বেগজনক। একমাত্র অবশিষ্ট বিকল্প বলে মনে হচ্ছে ব্যক্তিদের কাছে এই সংবাদটি সম্পর্কে কথাটি ছড়িয়ে দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে এটি গ্রহণ করা, যদিও এটি স্পষ্টতই অবাস্তব। মোট কথা, মুচলেকা নিয়ে খবর চাপা ছিল, যেন মুছে গেল। হ্যালো, আমি রবিশ কুমার।